আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রাহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, তোমরা যেখানেই থাকো না কেন আমার উপর দুরূদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের দুরুদ আমার নিকট পৌঁছে থাকে। দর্শক, আমাদের জন্য কতই সুসংবাদ এটা, আমরা দুরুদ শরীফ পাঠ করব নিজ নিজ স্থান থেকে। আপনি আমি যেখানেই থাকি না কেন আমাদের রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরুদ শরীফ পাঠ করব, আর রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের দুরুদ শরীফ নিজ কান মোবারকে শ্রবণ করবেন। এটা আমাদের জন্য অনেক বড় এক সৌভাগ্যের বিষয়, এটা আমাদের জন্য একটি অনেক বড় নেয়ামত যে আমরা দুরুদ শরীফ পাঠ করব আর আমার রসুল আমাদের দুরুদ শরীফ শ্রবণ করেন। আল্লাহ তাবারক ও তাআলা মোহাব্বত সহকারে বেশি বেশি দুরুদ শরীফ পাঠ করার তৌফিক দিক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, অনুষ্ঠান খেতে মানেরা হলো নিশ্চিন্ন যেভাবে আবার উপস্থিত হয়েছে এই অনুষ্ঠানে, যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে দেশে প্রবাসে সকল দর্শককে জানাই আন্তরিক মুবারকবাদ। দেখতে দেখতে এই অনুষ্ঠানের কয়েকটি পর্ব আমাদের দেখার করার সেই সৌভাগ্য হয়েছে, আর বিভিন্ন ব্যক্তির জীবনী নিয়ে আমরা আলোচনা শ্রবণ করলাম, দর্শক আলোচনা করার চেষ্টা করলাম। আসলে দেখুন, পৃথিবীতে মানুষ আসবে চলে যাবে, এটা একটা আল্লাহ তাবারক ও তালার নিয়ম নীতি। আল্লাহ তালা সৃষ্টিকর্তা যেভাবে ইচ্ছা করেছেন সেভাবেই করছেন। দুনিয়াতে আসবে মানুষ, চলে যাবে, জন্ম গ্রহণ করবে আবার মৃত্যুবরণ করবে, এটাই স্বাভাবিক। কিন্তু দুনিয়াতে আসার পরে মানুষ কিছু যে আছে এরকমের, যে রাজত্বর লোভে বা রাজ্যের লোভে, টাকা পয়সার লোভে, ধন সম্পদের লোভে, সম্মানের লোভে, বিভিন্ন কারণে বা খ্যাতির লোভে, বিভিন্ন কারণে মানুষ কি হয়, শয়তানের ধোকায় পড়ে যায়। আর শয়তানের ধোকায় যখন মানুষ পড়ে, তখন সে মনে করেন কোন কাজ খারাপ, কোন কাজ ভালো, আর কোনটা নিষেধ, কোনটা করা যাবে, কোনটা করা যাবে না, এই রকমের বিবেক বুদ্ধি বা এই রকমের চিন্তা ভাবনা তার মধ্যে আর থাকে না। সে শয়তানের ধোকায় পড়েছে, তো সকল প্রকারের খারাপ কাজ করার জন্য সে প্রস্তুত আছে। আর যদি মানুষ ধন সম্পদের লোভ করে, তো কাউকে ঠকাবে, কারো সম্পদ আত্মসাৎ করবে, কাউকে মারবে, কারোর সাথে শত্রুতা পোষণ করবে, যার কাছে টাকা আছে তার পিছনে লেগে যাবে, বিভিন্ন ধরনের খারাপ কাজে মানুষ লেগে যায়। আল্লাহ তাবারক ও তাআলা কোরআনে পাকের মধ্যে এ ব্যাপারে ইরশাদ করেন, কানজুল ইমান থেকে অনুবাদ, এবং নিঃসন্দেহে পরকালের পরীক্ষা অনেক কঠিন এবং সার্বিক স্থায়ী। অর্থাৎ আল্লাহ তাবারক ও তাআলা কবরের পরীক্ষার ব্যাপারে অগ্রিম আমাদেরকে কোরআনে পাকের মধ্যে ইরশাদ করে দিয়েছেন যে অনেক কঠিন কবরের পরীক্ষা। এটা জানা সত্ত্বেও কিন্তু আমরা অনেক সময় শয়তানের ধোকায় পড়ে বিভিন্ন ধরনের কাজের মধ্যে নিজেরা লিপ্ত হয়ে যাই। দর্শক, আজকের অনুষ্ঠানে এমন একজন ব্যক্তিকে নিয়েই আমরা আলোচনা করার চেষ্টা করছি, একজন ব্যক্তির জীবনী নিয়ে, যাতে করে তার জীবনী থেকে আমরা কিছু শিক্ষা অর্জন করতে পারি, আমরা কিছু যেন শিখতে পারি, কিছু বুঝতে পারি আর জানতে পারি। সে এমন কিছু কাজ করেছিল, আজও পর্যন্ত ওই সকল কাজগুলোকে মানুষ ঘৃণা করে, তার কারণ কি তাও আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ তাআলা। পৃথিবীতে একজন ব্যক্তি ছিল, তার জন্ম তারিখ 9 এপ্রিল 1336, আর তার বাবার নাম ছিল চেঙ্গিস খান। সে এমন একজন ব্যক্তি ছিল, হয়তো বা এতক্ষণে আপনারা চিনে নিয়েছেন বা বুঝে ফেলেছেন আমি কার কথা বলতে চাই। ওই ব্যক্তির নাম আর ওই ব্যক্তির কাজ দুইটার মধ্যে এতটাই ব্যবধান ছিল যা কল্পনার বাহিরে ছিল। ওই ব্যক্তির নাম তো ছিল তৈমুর লং, অনেকেই আপনারা শুনেছেন। সে ছিল শাসক, তুর্কির শাসক ছিল, আর প্রায় তিনি 64টি রাষ্ট্র বিজয় করেছে, কিন্তু ভালো কোনো কাজের মাধ্যমে নয়। এমন ছিল তার শাসন ক্ষমতা, এমন ছিল তার লোভ, এমন ছিল তার আর্থিক লোভ, সে লোভী ছিল। আর এ কারণে ধীরে 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 সে একদিন পুরো দুনিয়া রাজত্ব করার চেষ্টা করেছে। তার ছোটবেলা থেকে কিছু ঘটনা আপনাদেরকে শোনাব ইনশাআল্লাহ তাআলা, যাতে করে আমাদের মধ্যে এমন লোভ কাজ না করে, এমন নেশা, এমন প্রবৃত্তি, এমন শয়তানি ধোকা, এগুলো যেন আমাদের মাঝে না আসে। এই তৈমুর লং ছোটবেলা থেকেই সৈনিক হওয়ার ইচ্ছা ছিল তার মধ্যে। সৈনিক হয় না মানুষ, অনেক কিছু করতে চায়, মানুষের অনেক চিন্তা ভাবনা থাকে, অনেক আশা থাকে। আপনি ছোট ছোট বাচ্চা যারা আছে না, ছোট যারা আছে 10 বছর 12 বছর এমন বয়সী ছেলেদেরকে জিজ্ঞাসা করেন, তুমি বড় হয় কি করবে? সে বলবে আমি পাইলট হতে চাই, কেউ বলবে আমি অ্যাডভোকেট হতে চাই, কেউ বলবে আমি ডাক্তার হতে চাই। এক একজনের চিন্তা ভাবনা ছোটবেলা থেকে এক এক রকমের হয়ে উঠে। তৈমুর লং এর চিন্তা ভাবনা ছিল সে সৈনিক হবে, অনেক বড়। কিন্তু সে ছোটবেলা থেকে যুদ্ধের মধ্যে খুব মজবুত ছিল, যখনই কোথাও মারামারি হতো, যুদ্ধ হতো, তার সাথে পেরে ওঠাটা খুবই মুশকিল ছিল। খুব যুদ্ধের মধ্যে সে মজবুত ছিল, পাকাপোক্ত ছিল। আর ছোটবেলা থেকে তার শখ সে সেনাবাহিনী হবে, সৈন্যবাহিনী হবে, এর প্রধান হবে, এর মধ্যে সে কাজ করবে, এর মধ্যে তার শখটা একটু বেশি ছিল। ধীরে ধীরে সে এগুলো শিখতে ছিল, যুদ্ধ কিভাবে করা যায়, বন্দুক কিভাবে চালানো যায়, মারামারির মধ্যে কিভাবে নিজেকে বড় করা যায়, সে এর মধ্যে লেগে থাকতো। তৈমুর লং, তার নামটা তো ছিল তৈমুর, কিন্তু কাজের সাথে কোনো তার মিলই ছিল না। সে যখন ধীরে ধীরে বড় হতে লাগলো আর নিজের রাষ্ট্র, পার্শ্ববর্তী রাষ্ট্রগুলো এগুলো দখলে নেওয়ার, এর মধ্যে রাজত্ব করার, তার ধীরে ধীরে এই চিন্তাভাবনা, এই মন মানসিকতা তৈরি হতে লাগলো। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যেহেতু তৈমুর লং ছোটবেলা থেকেই সে যোদ্ধা হওয়ার এক চিন্তাভাবনা তার মধ্যে ছিল, সেনাবাহিনী সেনা সৈন্যর সাথে কাজ করার মতো মন মানসিকতা তার ছিল, সে এগুলোর মধ্যে লেগে থাকতো সবসময়, কীভাবে ভালো যোদ্ধা হওয়া যায়, কীভাবে ভালো কিছু করা যায়। যেহেতু ছোটবেলা থেকেই তার ঘটনা আমরা শ্রবণ করছি, আরেকটি বিষয় আপনাদেরকে জানাই, তৈমুর লং ছোটবেলা থেকে তার এক পায়ে কিছু সমস্যা ছিল, সে ভালোভাবে হাঁটতে পারতো না। ভালোভাবে হাঁটতে না পারার কারণে অন্য অন্য কাজে কর্মে বা কোনো কিছুতে সে অগ্রসর হতো না। তার সবসময় ইচ্ছা এটাই ছিল সে একজন ভালো যোদ্ধা হবে। যখন তার এমন ইচ্ছা ছিল, সে একটি সেনাবাহিনীতে গিয়ে যোগদান করলো। আমির কুজগিন নামে একজন ব্যক্তি ছিল, তার সেনাবাহিনীতে গিয়ে এই তৈমুর লং যোগদান করলো। ওখানে কিছুদিন থাকার পরে শিখতে শিখতে সে ভালো একজন দক্ষ যোদ্ধা হয়ে উপনীত হলো। আর যখন ওই আমির দেখলো যে তৈমুর লং ভালো একজন যোদ্ধা হয়ে গিয়েছে, তার হাত ভালো চলে, সে যেখানে যায় সেখানে বিজয় লাভ করে, এগুলো দেখার পরে ওই আমির কুজগিন তার মেয়ে এই তৈমুর লংয়ের সাথে বিবাহ করিয়ে দিল। তৈমুর লং যখন ওই আমিরের মেয়ে বিয়ে করে নিল, তখন তার সাহস আরও বেড়ে গেল, সে আরও সাহসিকতা দেখাতে লাগলো, বারবার বড় বড় ব্যক্তিত্ব যারা ছিল তাদের সাথে যুদ্ধের মধ্যে লেগে যেত, মারামারির মধ্যে লেগে যেত, তর্ক বিতর্ক করতো, যাকে পেত তার উপরে জুলুম চালাতো, যাকে নিরহ ব্যক্তিদেরকে মারতো, তাদের সম্পদ আত্মসাত করত। যেহেতু তার বাবা ছিল এমন একজন ব্যক্তি, সবসময় মারামারি, কাটাকাটি আর রাজত্ব, মানুষকে কষ্ট দেওয়া, নিরহ মানুষকে মারধর করা, এরকম একটা অভ্যাস তার বাবার মধ্যে ছিল। আর তার বাবা এই চেঙ্গিস খানকে চিনে না, এমন তো মানুষ খুবই কম আছে সবাই জানে তার ইতিহাস সম্পর্কে। যেহেতু সে বংশগতভাবে এমন একজন ব্যক্তি ছিল, মারামারি, কাটাকাটি, ঝগড়া, ফ্যাসাদ, আত্মসাত, ডাকাতি, এগুলোর মধ্যে তাদের বংশগত এটা স্বভাব ছিল। এ কারণে তৈমুর লংয়ের মধ্যে এর একটা অহংকারও ছিল, আমার বংশ এমন বা আমার পূর্বপুরুষরা এমন কিছু কাজ করে আসছে। কিন্তু এটা আফসোসের বিষয় লাগে, এখন পর্যন্ত কিছু লোক দর্শক এমন আছে যাদের বংশের মধ্যে এরকমের ধরনের লোক ছিল বা ডাকাত ছিল, অথবা তাদের মধ্যে কেউ বড় নেতা ছিল বা খুনি ছিল, ওইটার প্রভাব মানুষ এখনো দেখাতে চায়। বংশের কেউ না কেউ ছিল, বলে আমার দাদাকে চিনো, আমার বড় ভাই এটা করে, ভাইয়া আপনার বড় ভাই এটা করে ঠিক আছে, কিন্তু সুনামের চোখে তো মানুষ দেখে না। আপনার বড় ভাই যদি একজন খুনি হয়ে থাকে আর আপনি যদি আপনার বড় ভাইয়ের পরিচয়টা কোথাও তুলে ধরেন যে আমার ভাইকে চিনো, ওই যে গঞ্জাম হয়েছিল, কিন্তু আপনি বলতে পারেন, কিন্তু এটা তো ভালো চোখে মানুষ, ভালো দৃষ্টিতে মানুষ দেখে না, তার কারণে সে তো একজন খুনি। ঠিক ওই তৈমুর লংয়ের মধ্যে এমন কিছু কাজ করছিল, এমন অহংকার তার মধ্যে চলে আসলো, কেননা তার বাবা বা তার পূর্বপুরুষ এমন একটা অভ্যাসের মধ্যে ছিল যেটা ঘৃণিত, মানুষ চোখে দেখতে পারতো না বা মানুষ ভালো মনে করতো না। গরিবদেরকে মারা, ছোট লোক যারা আছিল, গরিব যারা আছিল, অর্থহীন যারা ছিল, তাদের সাথে খারাপ আচরণ করা, তাদের উপরে অত্যাচার, জুলুম চালানো, তৈমুর লংয়ের মধ্যে এমন একটা স্বভাব, এমন একটা অহংকার তার মধ্যে চলে আসলো। সে তার এই বিজয় পথ দেখে, অর্থাৎ সে তো ভালো একজন যোদ্ধা হয়ে গেল, তার যখন বিজয়গুলো মানুষ দেখতেছিল, তখন ওই রাষ্ট্রের রাজা অর্থাৎ ওই রাষ্ট্রের ক্ষমতা সবাই মিলে তাকে দিয়ে দিল। যখন সে রাষ্ট্রের ক্ষমতা পেয়ে গেল তখন তো সে আরো বেড়ে উঠলো, তখন কার বাধা কে মানে? সে এদিকে যায়, যেখানে যায় সেখানে মারামারি, পার্শ্ববর্তী এলাকা, পার্শ্ববর্তী রাষ্ট্র যেগুলো ছিল সেগুলোর মধ্যে সে যুদ্ধ ঘোষণা করে দিল, ওই সব রাষ্ট্রগুলো সে দখলে নিয়ে নিল। বর্ণিত রয়েছে তার জীবনীর মধ্যে 40 বা 46 বা 64টি রাষ্ট্র এই তৈমুর লং নিজের দখলে নিয়ে নিল, এতগুলো রাষ্ট্র নিজের দখলের মধ্যে। আর সব জায়গার মধ্যেই এই সব কাজকর্ম সে চালাতো, যেমন হারাম কাজগুলো, এরপরে মারামারি, তারপরে আপনার অন্য অন্য বিভিন্ন যে গুনাহের কাজগুলো, এগুলো সব সে ওই সকল রাষ্ট্রের মধ্যে প্রচলন শুরু করে দিল। আল্লাহ তাবারক তাআলার এমন এক কুদরতি নিদর্শন কি, কখন যে কাকে দিয়ে আল্লাহ তাবারক তাআলা কার ক্ষমতা কেড়ে নিবে কেউ জানে না। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই তৈমুর এমনভাবে দুনিয়াতে সে মারামারি, কাটাকাটি, রাষ্ট্রগুলোকে, দেশগুলোকে নিজের শাসন আমলে নিয়ে আসা এমনভাবে পরিচালনা করে আসছিল, ইতিহাস সাক্ষী দর্শক শুনলে তো অবাক হবেন, এই তৈমুর মারা যাওয়ার 37 বছর পর পর্যন্ত তার এই ধারাবাহিকতা বজায় ছিল। কেমন একটা ইতিহাস তিনি করতে চেয়েছিলেন, অর্থাৎ তার মারা যাওয়ার পর, ইন্তেকালের 37 বছর পর পর্যন্ত তার এই ধারাবাহিকতা, তার এই অত্যাচার, তার এই জুলুম, তার এই নিপীড়ন, প্রতিটা খারাপ কাজ 37 বছর পর্যন্ত ধারাবাহিকভাবে চলেছে। এই তৈমুর বেঁচে আছে দুনিয়াতে? নেই। হয়তোবা 1336 হিজড়িতে তার জন্ম ছিল, আর 1400 হিজড়ি আসার পূর্বেই তার ইন্তেকাল হয়ে গিয়েছে। দুনিয়াতে টিকতে পারেনি, সারা জীবন বাঁচতে পারেনি, আর কেউ পারবেও না। যে যত ক্ষমতার জন্য, টাকার জন্য, অর্থর জন্য যত চেষ্টা করে, একজন ব্যক্তি দুনিয়াতে ছিল, সে নাকি তার রোগের জন্য বা ট্রিটমেন্টের জন্য, চিকিৎসার জন্য 10 জন ডাক্তার সবসময় তার সাথেই থাকতো। কোনো কিছুর প্রয়োজন হলে, যদি অসুবিধা হয়ে যায়, জ্বর আসে, মাথা ব্যথা করে, 10 জন ডাক্তার তার সাথে সবসময় থাকতো। তারপরেও সে তেমন বেঁচে থাকতে পারেনি, 50 বছর বয়স হওয়ার আগেই তিনি ইন্তেকাল করেছে। এই তৈমুর যদিও সে 40 থেকে 46টা রাষ্ট্র নিজের আয়ত্তে নিয়ে নিয়েছে, নিজের শাসন আমলে নিয়ে নিয়েছে, কিন্তু সে বাঁচতে পারেনি। এই তৈমুর লং সে যখন এভাবে করে এক একটা রাষ্ট্র নিজের দখলে বা নিজে এটার মধ্যে রাজত্ব করার চিন্তা ভাবনা নিয়ে কাজ করা শুরু করলো, শেষ পর্যন্ত সে রাশিয়াতে তার বন্ধুকে পাঠালো রাশিয়া দখলে নেওয়ার জন্য, রাশিয়ার দেশটাকে নিয়ন্ত্রণ করার জন্য বা ওটাকে তৈমুরের আন্ডারে নেওয়ার জন্য। তার বন্ধু যখন ওখানে গেল রাশিয়াতে, রাশিয়াতে গিয়ে সেখানে যুদ্ধ ঘোষণা করলো, অনেক কিছু হয়ে গেল, গণহত্যা বলেন তাও তৈমুরের দ্বারা সম্ভব, যদি বলেন সকল মানুষকে শহীদ করে দেওয়া তাও তৈমুরের পক্ষে সম্ভব ছিল। তার বন্ধু যখন তার আদেশ পেয়ে রাশিয়াতে চলে গেল, সেখানে গিয়ে মারামারি, কাটাকাটি, এরপরে যা কিছু দরকার, মোট কথা হলো রাশিয়া দখলে নিতে হবে, রাশিয়া তৈমুরের আন্ডারে আনতে হবে। বাস কিছুদিন পরে সেই রাশিয়াও ওই তৈমুরের বন্ধুর আন্ডারে চলে আসলো, তার শাসনামল সেখানে শুরু হয়ে গেল। শাসনামল শুরু হয়ে যাওয়ার পরেই তৈমুরের বন্ধু কিন্তু তৈমুরের সাথে বিশ্বাসঘাতকতা করেছিল। সে কি করলো? শেষ পর্যন্ত তৈমুরের বন্ধু তৈমুরকে সেই রাশিয়াতে রাজত্ব করতে দেননি, শেষ পর্যন্ত তার বন্ধুই ওখানে রাজত্ব করতে লাগলেন, আর সেখানের শাসন, সেখানের সব কিছু তার বন্ধুই দেখাশোনা করতে লাগলেন। তৈমুরকে সেখানে ধোকা দিয়েছে, কিন্তু ওই দেশটা সে যে নিজের আয়ত্তে নিয়ে নিলেন তা নিয়েছিল একমাত্র তৈমুরের কারণে। তৈমুরের নাম শুনলেও দুই একটা রাষ্ট্র ভয়ে কাঁপতে থাকতো। দেখুন, আচ্ছা, তৈমুরের একটা দুর্বল দিক ছিল, সেটা কি ছিল? তৈমুর বেশি শীত সহ্য করতে পারতো না। আমাদের মধ্যে অনেক লোক আছি যারা আমরা বেশি ঠান্ডা, বেশি শীত, এটা ধৈর্য ধারণ করতে পারে না, সহ্য করতে পারে না। তৈমুরও এমন একজন ব্যক্তি ছিল যে সে বেশি ঠান্ডা, বেশি শীত, এটাকে সহ্য করতে পারতো না। যখন একটা পর্যায়ে বেশি শীত চলে আসলো, শীতের মধ্যে সে, শীতে মানুষ কি করে, কাঁপতে থাকে। শীতের কারণে তার এত বেশি প্রচুর ঠান্ডা লেগেছিল যে কাঁপাকাঁপি শুরু করে দিল, কাঁপতে ছিল ঠান্ডার কারণে। আর সে কিতাবের মধ্যে বর্ণিত, তার জীবনী পড়লে পাওয়া যায়, সে শীতের কারণে, ঠান্ডার কারণে কাঁপতে কাঁপতেই ইন্তেকাল করে। কিছু কথা এখানে, যেটা হলো গিয়ে, একজন ব্যক্তি অনেক কিছু করতে পারলো, সে দুনিয়ার অনেক রং তামাশা দেখলো, টাকা পয়সা তৈমুরের কম ছিল না, এরপরে ক্ষমতা তৈমুরের হাতে কম ছিল না, মানুষজন কম ছিল না, চিকিৎসা ব্যবস্থা খারাপ ছিল না, সব কিছুই ভালো ছিল, কিন্তু তৈমুরকে ঠান্ডা থেকে বাঁচাতে কেউ পারলো না, শীত থেকে বাঁচাতে পারলো না, প্রচুর শীতের কারণে সে কাঁপতে কাঁপতে মারা গেল। একটা কথা বুঝি না দর্শক শ্রোতা, সেটা হলো গিয়ে আমার জানা মতে যদি কারো সে সময় শেষ হয়ে যায়, সে হয়তো বা বিড়াল যে আছে, বিড়াল রাত্রে ঘুমিয়ে থাকে কোনো ব্যক্তি, বিড়াল গিয়ে তার হাতের মধ্যে আঁচড় দেয় নখ দিয়ে, বিড়ালের নখ দিয়ে এভাবে আঁচড় দেয়। এই আঁচড় দেওয়ার কারণে শুধু উছিলা এটাই ছিল, রাত্রে ঘুমিয়ে আছে, বিড়াল এসে তার নখ বসিয়ে দিয়েছে, সকালবেলা অসুস্থ ডাক্তারখানা নিয়ে গেল, 2-4-5 দিন পরে ইন্তেকাল হয়ে গিয়েছে। অর্থাৎ একজন ব্যক্তি সুস্থ সবল ভালো ব্যক্তি, কিন্তু তার মারা যাওয়ার জন্য, ইন্তেকাল করার জন্য অনেক বড় বিপদের দরকার হয় না, অনেক কিছু দরকার হয় না। একজন ব্যক্তির ব্যাপারে আমি জানি, সে ফজরের নামাজ পড়ার জন্য পুষ্কুনির ঘাটে গেল অজু করতে, বর্ষাকাল ছিল, ঘাটে এমন একটা গাছ দিয়ে অজুখানার ব্যবস্থা ছিল, সে ওখানে গিয়ে দাঁড়িয়ে থাকতে পারেনি, ওই গাছের উপর পা রাখার সাথে সাথে হোঁচট খেয়ে পড়ে গেছে, পরে গিয়ে ওই ব্যক্তির কোমরে ব্যথা পেল, এরপরে তাকে ডাক্তারখানা নিয়ে যাওয়া হলো, ডাক্তারে বলল খুব সিরিয়াস ব্যথা সে পেয়েছে, তাকে আরেকটু ভালো চিকিৎসার ব্যবস্থা করতে হবে, এই চিকিৎসার ব্যবস্থা করতে হবে। এভাবে 2-3 দিন অতিবাহিত হওয়ার পর ব্যক্তি মারা গেল। অর্থাৎ একজন ব্যক্তির ইন্তেকালের জন্য অনেক বড় কিছুর দরকার হয় না। তৈমুর লংয়ের কথাই আমি আপনাদেরকে বুঝাতে চাই, তৈমুর লং, তার কাছে না টাকার কম ছিল, তার কাছে চিকিৎসার ব্যবস্থা কম ছিল না, তার শক্তি কম ছিল, তার জনবল কম ছিল না, কি 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 ছিল না তার কাছে, সবই ছিল, খারাপ অভ্যাসগুলোও ছিল, হারাম কাজগুলোও ছিল, আল্লাহ তার রসুলের ভয়ও তার মধ্যে ছিল না, অন্যান্য দিকগুলো ছিল কিন্তু আল্লাহ রসুলের ভয় তার মধ্যে ছিল না, শেষ পর্যন্ত মাত্র শীতের কারণেই তার ইন্তেকাল হয়েছে। একদিন তো ইন্তেকাল আমাকেও করতে হবে, আপনাকেও করতে হবে। টাকার লোভ করে এক ভাই আর এক ভাইয়ের সম্পদ আত্মসাৎ করা, গরিব লোকদের টাকাকে আত্মসাৎ করা, এরপরে যেখানে জুলুম করার জন্য যাওয়া, জুলুম করে দেওয়া, যে কোনো ব্যক্তির উপরে জুলুম চালিয়ে দেই আমরা শুধুমাত্র দুনিয়াতে। হয়তো বা আপনি ভাবতেছেন যে এটা করে দুনিয়াতে আমি একটু নাম অর্জন করব 2 দিনের জন্য, আপনি ভাবতেছেন এটার কারণে দুনিয়াতে আমার অর্থ সম্পদ জমা হয়ে যাবে 2 দিনের জন্য, এই দুনিয়া থেকে বিদায় নেবেন, আপনার এই অর্থ সম্পদ, টাকা পয়সা, আত্মীয় স্বজন, আপনার নাম কাম কোনো কিছু কাজে আসবে না, বাস শেষ, দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আপনি ইন্তেকাল করেছেন, তো আপনার রেখে যাওয়া সকল সম্পদগুলো আপনার জন্য আর অভিশাপ হয়ে দাঁড়াবে। ইন্তেকাল করবেন তো সন্তানরা আপনার সম্পদ নিয়ে ভাগাভাগি শুরু করে দিবে, কে আছে ইসালে সওয়াব করার জন্য, কে আছে আপনার কাছে? আপনি ইন্তেকাল করবেন, কবরে যে আপনার সওয়াব পাঠাবে এমন ব্যক্তিকে তো খুঁজে পাওয়া যায় না আজকাল। এই যে তৈমুর ইন্তেকাল করেছে, কে তার নাম ভালো মতো নেয়? কে তার নামের পরে রহমাতুল্লাহ তালালাই বলবে? কেউ বলবে না, কেন বলবে? সে আল্লাহ তার রাসুলের বন্ধু ছিল না, দুশ্মন ছিল, কিন্তু যারা আল্লাহ তার রাসুলকে সন্তুষ্টিমূলক কাজ করেছেন, আল্লাহ তার রাসুলকে খুশি করতে চেয়েছেন, আজকে ওই সকল ব্যক্তিরা যখন ইন্তেকাল করেছে, যখন তারা দাফন হয়ে গিয়েছে, যখন তাদেরকে কবরে শায়িত করা হয়, এরপরেই তার নামের পরে লাগানো হয় রহমতুল্লাহি তালালাই। দেখেন আজকে হাজারো মানুষ এরকমের আছেন আল্লাহ তালার প্রিয় বান্দারা, ইন্তেকালের পরে তাদের নামের পরে আমরা কি বলি? রহমতুল্লাহি তালালাই, রদি আল্লাহ তাআলা আনহু। কেন? তারা আল্লাহ তার রাসুলকে খুশি করতে পেরেছেন, তারা এমন কিছু কাজ দুনিয়াতে করে গিয়েছেন যার কারণে ইসলামের উন্নতি হয়েছে, যার কারণে আল্লাহ তার রাসুল খুশি হয়ে গিয়েছেন। আজকে তাদের নামের পরে আনন্দে চিত্তে অন্তর থেকে বের হয়ে আসে, দেখবেন যখনই বাংলাদেশের কোনো অলির নাম নেন, শাহজালাল ইয়ামেনি, সাথে সাথে মুখ থেকে বের হয়ে আসে রহমতুল্লাহি তালালাই। কেন? তারা আল্লাহ তার রাসুলের সন্তুষ্টিমূলক কাজ করে গিয়েছেন। আমাদেরকে একটু চিন্তা করা উচিত, তৈমুর খান বলেন আর এজিদ বলেন আর চেঙ্গিস খান বলেন, যারই নাম বলেন না কেন, কেউই কিন্তু ভালো কিছু করে, সুনাম অর্জন করে দুনিয়া থেকে বিদায় নিতে পারেনি। যাই করেছে তার ইচ্ছা মতো, তার নফসের চাহিদা পূরণ করার জন্য যাই করেছে, আল্লাহ তার রাসুলের নাফারমানি কাজগুলো তারা করেছে, কিন্তু কেউ তাদেরকে স্মরণ করবে না। আল্লাহ তাবারক ও তাআলা আমাদেরকে বোঝার আর আমল করার তৌফিক দান করুক। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকের বিষয় যেটা নিয়েছি আলোচনা করার জন্য, তৈমুর লং, এই ব্যক্তি সম্পর্কে আরও জানা উচিত আমাদের, কেননা তার মধ্যে একটা জিনিস যেটা বেশি ছিল সেটা হলো রাষ্ট্র, ক্ষমতা, রাজত্ব, এগুলো কিন্তু তার মধ্যে বেশি ছিল। আর এগুলো বেশি থাকার কারণে না আল্লাহ তার রাসূলের হুকুম আহকামগুলো সে মানতে পেরেছে, এই লোভ লালসা তার মধ্যে থাকার কারণে সে না ইবাদত করতে পেরেছে, কখনো কোনো কাজ তার ইসলামের শরীয়তের হুকুম মোতাবেক সে করতে পারেনি, কারণ তার মধ্যে ছিল রাজত্ব, তার মধ্যে ছিল মন্ত্রিত্ব, তার মধ্যে ছিল কিভাবে রাষ্ট্রগুলো সে দখলে নিতে পারে। আমাদের অন্তরের মধ্যে যদি আল্লাহ তার রাসূলের ভয় থাকে, তবে দেখবেন ইনশাআল্লাহ তাআলা এই সকল চিন্তা ভাবনাগুলো, এই সকল লোভ লালসাগুলো আমাদের অন্তর থেকে দূর হয়ে যাবে, আল্লাহ তার রাসূলের পক্ষ থেকেই আসবে, এগুলো ধীরে ধীরে আমাদের অন্তর থেকে দূর হয়ে যাবে। এক টাকারও লোভ অন্তরে রাখার কি প্রয়োজন? দেখেন একটা কথা প্রায় সময় বলে থাকি, যে সকল ব্যক্তিরা দুনিয়ার পিছনে ঘুরে তারা দুনিয়াকে কখনো পায়নি আর কখনো পাবেও না। একটা ইতিহাস দেখান যে এই ব্যক্তি দুনিয়ার পিছনে ঘুরে দুনিয়াকে পেয়েছে, কখনো পাবে না, দুনিয়া তাদেরকে 100 হাত দূরে রাখে, 100 হাত দূরে রাখে। আর যারা দিনের পিছনে ঘুরেছে, সত্যি বলছি যারা দিনের পিছনে ঘুরেছে, ওই সকল ব্যক্তিরা দিনও পেয়েছে দুনিয়াও পেয়েছে। আজকে পুরো দুনিয়া ওই সকল ব্যক্তিদের পিছনে ঘোরে। একজনের তো নাম বললাম শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহি তাআলা, যখনই তার নাম আসে, যখনই তার নাম আমরা শুনি, বাংলাদেশের ইতিহাসের কথা স্মরণে এসে যায়। কি ছিল বাংলাদেশ একদিন? আল্লাহ তাআলার দয়া এমন একজন ওলি বাংলাদেশের জমিনে তাশরিফ নিয়ে এসেছেন, তার সাদেকায় আজকে লক্ষ লক্ষ মানুষ মুসলমান হয়ে গিয়েছে। তারা ছিলেন দিনের পিছনে, তারা সবসময় দিনকে প্রাধান্য দিয়েছেন, আজকে পুরো দুনিয়া তাদের পিছনে ঘুরে। শাহজালাল, শাহজালাল কোথায় নেই, প্রতিটা অঞ্চলে অঞ্চলে, প্রতিটা গ্রামে গ্রামে শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহি তাআলার নাম মানুষ নেয়। আর যারা দুনিয়ার পিছনে ঘুরেছে, এখন থেকে 100 বছর পূর্বের দিকে তাকান, তাদের নাম কেউ নেয় না, কেননা তারা দুনিয়ার পিছনে ঘুরেছে। আজকে দুনিয়া ওই সময়ও তাদেরকে 100 হাত দূরে রেখেছে, এখন তো 1000 হাত দূরে রাখছে, দুনিয়া তারা কখনো পায়নি আর কখনো পাবে না। আর দিনের পিছনে যারা ঘুরবে, দিনও পাবে দুনিয়াও পাবে। দুনিয়া তো মকসদ নয়, তাদের উদ্দেশ্য নয়, তারপরও দুনিয়াতে তাদের সম্মান আছে আর আখেরাতও তাদের সম্মান আছে। আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে প্রতিটা ধোকা থেকে বাঁচার, শয়তানের ধোকা থেকে বাঁচার, দুনিয়ার লোভ লালসা থেকে বাঁচার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আমিন বিজাহিন নাবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আগামী পর্বে আবার নতুন কোনো ব্যক্তির জীবনী নিয়ে উপস্থিত হব ইনশাআল্লাহ তাআলা। এই অনুষ্ঠানের সাথেই থাকুন, সুস্থ থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
ধন্য ছিল যে কতই নজন গেছে মাটিতে মিশে ধরা মন লাগানোর জায়গা।